মানে কিছু লোভ উৎপন্ন হোক, মহাপ্রভু কি দিতে এসেছেন এই জন্য এই শ্লোকটা আমি কিছু অনুশীলন করবার চেষ্টা করছি সর্বসাধারণের জন্য। এই জন্য বলছেন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস, মথুরাবাস মানে এখানে ব্রজবাস, নবদ্বীপ বাস, মায়াপুর বাস ইত্যাদি, নীলাচল বাস। মহাপ্রভুর যে যে স্থানগুলি আছে সেই সমস্ত স্থান, রাধাকৃষ্ণের স্থান, শ্রী মুক্তি গুরুগৃহ, কৃষ্ণের যে লীলাস্থল সর্বোত্তম শ্রীমূর্তির শ্রদ্ধায় শরণ, শ্রীমূর্তির শ্রদ্ধায় শরণ মানে রঘুনাথ দাস গোস্বামী যেরকম হয় শ্রী বিগ্রহ শরণ হয়, অসাধারণ ভাব করলে বৈকুণ্ঠিয়ে পড়ে। আর সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে গোবর্ধন কে মনে করতেন যে সে শিলাকে কৃষ্ণ, আর গুঞ্জামালাকে করতেন মনে দুজনকে একসঙ্গে রেখে দিয়ে চোখের জলে দেওয়ার ভাবপূর্বক। যদি এই পাঁচটার অল্প সঙ্গ যদি হয়ে গেল তাহলে কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। কিন্তু ইনি বরণ করছেন রূপ গোস্বামী, আর তাহার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জি গোস্বামী যে টিকা দিয়েছেন তাতে বলছেন এই পাঁচের অল্প সঙ্গ হলে তো হয়ে তো যাবে, কিন্তু যদি বৈষ্ণব অপরাধ হয় কোনরকম, বৈষ্ণবের অপরাধ হলে এর মধ্যে গুরুদেব এসে গেলেন বৈষ্ণব, তিনি তো প্রধান বৈষ্ণব। এই জন্য বৈষ্ণব যদি কোন রকমের অপরাধ যদি হয়ে গেল তাহলে ওই প্রেম কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন পায় কৃষ্ণ কোটি কোটি জন্মে সেটি কৃষ্ণ প্রেম। দূরের কথা সাধারণ যে ভক্তি এই অনুশীলনই হবে না, উত্তমা তো আর স্বরূপ সিদ্ধা ভক্তি তো বহু দূরের কথা। এই জন্য এ থেকে বেঁচে আমরা গৌধামকে আশ্রয় পাব, গৌধামেতে আশ্রয় করে আমরা বৃন্দাবনেতে দুজনে যুগল সেবা করব। কালকে আমি না কম দিন একদিন বলেছিলাম ডুববে এখানে আর উঠবে বৃন্দাবনের সেবা কুঞ্জ ইত্যাদি, গৌর ব্রজ যেন ভেদ না হেরিবে আর ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, এই ধামের স্বরূপ স্ফূর্তি হলে আবার বৃন্দাবনেতে গৌর ধামেতে করবে আবার রাধা কৃষ্ণ রাধা রাশি। এখন আমি বৈষ্ণব অপরাধ যদি হয়ে যায় গুণপতি কোন মানে মহাভয়ঙ্কর, সহজে হয় না। বৈষ্ণব মাত্রে অপরাধ গ্রহণ করেন এইটা ঠিক, হাজার গুলো গ্রহণ করেন, কিন্তু তাহার চরণের যে ধুলি ও সহজে ক্ষমা করবে, অথবা ভগবান ক্ষমা করবেন না তাকে। বৈষ্ণব তো কোনদিন অপরাধ লিখবে না, হয় দাস ঠাকুরের মত বলুন যে প্রভু। অতএব এই থেকে যদি আমরা বেঁচে থাকি আর গৌরধামকে অথবা ব্রজমন্ডলকে অথবা নীলাচল মন্ডলকে যদি আমরা আশ্রয় করি সহজে দর্শন করি। এখানে আমি একটা শ্লোকের সামান্য ভাবতে এরাজার যে টিকা করেছে তাহার একটা শুধু ভাবার্থ আমি সংক্ষেপে বলবার চেষ্টা করি। অন্য অভিলাষ জ্ঞান কর্মা আদি আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তি এখন উত্তমা ভক্তির লক্ষ্য। এই উত্তম ভক্তির লক্ষণ বলতে গিয়ে এগুলি বললাম যে এটা তো স্বরূপ সিদ্ধা ভক্তি ডাইরেক্ট অনুশীলন, কিন্তু এই পঞ্চধা অথবা ত্রিধা অথবা একের মধ্যে নাম সংকীর্তন, আর এই নৌঘা ভক্তি আমি যাজন করলাম না মুখ্য উদ্দেশ্য। কিন্তু ভক্তি মতন দেখতে যেগুলি ক্রিয়া ওইগুলি অনুসরণ করে ডাইরেক্ট করে, যেরকম হতে বাগান লাগাইলাম একটা, তার ফল নিয়ে কিছু ভগবানকে অর্পণ। নৌঘা ভক্তি মধ্যে অর্থাৎ 64টি ভক্তি মধ্যে বাগান লাগানো, এটা কোথাও ভক্তি লেখা আছে? কিন্তু ওই ফলটা একটু ভগবানকে নিয়ে আসলাম, লাগাইলাম তো, এটা ডাইরেক্ট ভক্তি নয়। মনে করে যে আমি গরু পোষলাম, গরু পোষে কিছু দুধ নিজেও খেলাম, কিছু ঠাকুরকে ভোগ দিলাম, কিছু বৈষ্ণবকে খাওয়াই, এই গরু রাখা গো সেবা করে দুধ দুহা ইত্যাদি, এটা নৌঘা ভক্তির মধ্যে পড়বে না পঞ্চধাবন না 64 মধ্যে পড়বে? এইগুলি হচ্ছে আরূপ সিদ্ধা, যারা কিছুই করতে পারে না তাদের জন্য একটা প্রবেশ করবার জন্য ভক্তি, এইসবগুলি বিধান। যেরকম যত করোষি যদশনাশি যজ্ঞ হোষি এর মধ্যে নৌঘা ভক্তি কি পঞ্চধা ভক্তি মধ্যে এ কোনটা উল্লেখ নেই। কিন্তু অর্পণ যে করলো এই একটা ভক্তির একটা মনে হচ্ছে, এইগুলি হচ্ছে আরূপ সিদ্ধা। সঙ্গসিদ্ধা কাকে বলে? যেরকম হয়তো আমাকে যজ্ঞ করতে হবে ইটা নিয়ে, তো একটা ফান্ডিং করব, 5টি এই রকমের রং নিয়া আর আম্রপল্লব দিয়ে এটাকে সাজাও না, এটা যজ্ঞ? এটা তো যজ্ঞ না। যজ্ঞ কাকে বলে? স্বাহা, স্বাহা, আমি নিজেকে, স্ব মানে নিজেকে, হা মানে কি? কি ওই বৃত্তি? কি বৃত্তি? যাহার যেরকম ভাবনা, আমরা যে স্বাহা গোপাল মন্ত্র ইত্যাদিতে যে করি, মানে কি? স্ব নিজে, হা কি লিঙ্গ মধ্যে যে অনুস্বার আছে ওই হচ্ছে বৃত্তি। গোপীজন বল্লভ, গোপী তিনি বল্লভ, আমিও তাকে সেইরকম হইতে আমার বৃত্তিটাকে তার পাদ পদ্মতে সদার জন্য নিত্যকালের জন্য অর্পণ করব। বলেছে যে আধা ঘন্টা একে পৌনে ঘন্টা পর্যন্ত বলবো,
আধা ঘন্টার বেশি
শরীর খারাপ
হয়ে গেল
নিজে নিজে ভাবনা অনুসারেতে যে যতটুকু অধিকারেতে আছে নিজেকে অর্পণ করছে, কি ভাবে অর্পণ করছে তার ভাগের উপরে যোগ্যতার উপর নির্ভর করছে। এটা যোগ্য নয়। ওই যে অং বিষ্ণবে অং নারদায় অং রূপ গোস্বামী এই সব যে বলা, এই স্বাহা যে অর্পণ করছি এই বৃত্তিটাই হচ্ছে যজ্ঞ। যজ্ঞ অর্থাৎ কর্মণ লোকায় মান্যতর কর্মণ, এই হচ্ছে যজ্ঞ। কিন্তু ওই যে ইট পাথর গুলি নিয়ে আসলো, বেদী নির্মাণ করলো, রঙ দিল, আম্রপল্ল দিয়ে সাজিয়ে দিল, পুরোহিত ঠাকুরকে ডেকে নিয়ে আসলো, এইগুলিকে যজ্ঞ বলে। বই কিনাটা পড়ানো, কিন্তু বই না কিনে পড়বে কিরকম? স্লেট পেন্সিল কাগজ পেন্সিল তো নিয়ে চাইতো, তো ওইকে কিনে নিয়ে আসলো, এটা পড়া নয়, শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে কি, যখন দুধে রেখে দেবেন দেখো ক এখান থেকে শিক্ষা আরম্ভ। এইরকম ভাবে সঙ্গেতে যে আছে সেই জন্য তার সে ভক্তি হয়ে যাচ্ছে। কিরকম তৃণাদপি শুনেছে না তরোরপি সহিষ্ণু না অমানি না মানদেন। শ্রীমদ ভাগবতের যে ২৬টি গুণ ভক্তের বর্ণনা করে, কি কি গুণ, কৃপালু অকৃত দ্রোহ সূচি সম বদন্যা মৃদু অকিঞ্চন কৃষ্ণ শরণ বাদ দিয়ে কৃষ্ণৈক শরণ এটা বাদ দিয়ে দ। আর এই যে ২৫টি গুণ তখন ভক্তি বলা হবে কিনা, খুব দয়া না মৃদু খুব মধুর কথা বলে যে তাকে কেউ ভুল না বুঝে এই জন্য বললাম। মৃদু যদি কেউ বলে অকিঞ্চন, অকিঞ্চন হতে পারে কার মতন, দুর্বাসা প্রকৃতি অকিঞ্চন খুব কিছু নেই। আর যে গুণ ২৫টি বলেছে সব আছে কিন্তু কৃষ্ণৈক শরণ নাই, তাহলে ভক্তি হবে কি? এই কৃষ্ণৈক শরণ সঙ্গে থাকা ধরুন এই ২৫টাকে ভক্তি বলে দেওয়া হবে। আর ওই একটি গুণকে বাদ দিয়ে দ আর ২৫টি গুণ পরিপূর্ণ মাত্রায় যদি থাকে তাহলে ভক্তি হবে কি? এইরকম হতে তৃণাদপি শুনেছে কেউ হোক কিন্তু কৃষ্ণের ভজন করে না, তাহলে তৃণাদপি শুনেছে কাজে লাগবে হবে? অন্যকে খুব সম্মান দেন, আপনার মতন আর গুণী, আপনি ভগবত স্বরূপ, আপনি সমস্ত গুণেতে পুষ, কিন্তু ভগবত ভজনের সঙ্গে কোন সম্বন্ধ নাই। সকলকে মানও দেয় নিজে মান চায় না, শঙ্কর সম্প্রদায়ের বহু সন্ন্যাসী আছে যাহাদের মধ্যে এইসব গুণ থাকে কিন্তু কীর্তনীয় সদাহরি ওটাকে বাদ দিয়ে দ, তাহলে আর কি মূল্য থাকবে? এই জন্য এই সমস্ত গুণগুলি যদি ভক্তের সঙ্গে আছে, ভক্তির সঙ্গে, তাহলে ওটাকে ভক্তি বলা হবে। এই জন্য সঙ্গ সিদ্ধা আর স্বরূপ সিদ্ধা একটি হরিনাম সংকীর্তন করছে কিন্তু দুর্বাসা নতুন মহারাগী সম্মানও যদি নাই মন্ত্রী শঙ্কর তার বাপকে শ্বশুরকে সম্মান দিলেন, দিলেন না তো, তাহলে শঙ্করকে কি বলা হবে, দুর্বাসাকে কি বল যে ভক্ত না বলছেন না তত্র সমাসতে সুরা হরাও ভক্তস্য কুতো মহাদুঃখা
ভক্তি ভগবত্ত কিঞ্চন
মনোরথেন অসতি ধাবতি। সমস্ত গুণগুলি যদি থাকে সব গুণগুলি কিন্তু মনোরথেন অসতি, যদি কৃষ্ণ
যদি ধরুন কেউ কৃষ্ণ নাম করছে কিন্তু কোন বৈষ্ণবকে সম্মান করে না
ওটা হতে পারে না, এটা অসম্ভব। জলেতে যাব আর ভিজব না এটা অসম্ভব। এই জন্য যারা কৃষ্ণ নাম গ্রহণ করেছে সমাজ সমাসতে সমস্ত গুণগুলি তাহার মধ্যে আসলে বাধ্য, যদি প্রথম অবস্থাতে তাহার মধ্যে কিছু একটু দেখা যায় অকিচ্ছে দুরাচার ভজতে মাম অনন্য ভার সাধুরে বসমন্ত তাকে সাধু দেওয়া কেন, ক্ষিপ্রম ভবতি ধার নামের আর বৈষ্ণব সঙ্গ গুরু সেবার এমনই ফল যে কিছু ত্রুটি বিচ্যুতি হয় একবারে কিছুদিনের মধ্যে সব তুমি হৃদয়ে নির্মল
বহু জন্ম করে যদি
অনন্য বলছে না তাহলে এই সবগুলি দুর্গুণ থাকে, মনে করিয়েছে বলছেন না দৃষ্টি স্বভাব জনিত বপুর শাস্য দোষ
দুরাচার অপরাধ দুরাচারত্ব আর বৈষ্ণব অপরাধ এক নাই,
বৈষ্ণব অপরাধ ভয়ঙ্কর, এই সব সমূলে ভক্তিটাকে নষ্ট করে দিবে। এই জন্য এখানে ওই
যদি স্ত্রী সঙ্গী হয় সেও
মঙ্গল হইল,
বা কোন অন্য কিছু চোর হয় তারপর হতে পারে,
সেটাই বলছেন এখানে কি বলতে
চাচ্ছি।
যদি একটা লোক ক্রোধীও আছে কিন্তু অনন্য ভাবেতে ভজন করে, আর সাধারণত ক্রোধ দেখলেও কিন্তু ভক্তির কথা বলতে গেলে ভক্তগণের আনুগত্যে যখন করে তখন চোখ থেকে ঝরঝর করে জল, এই ক্রোধ তার কিরকম হতে বিসহিত সর্তের বিষ নাই, শুধু এমনি দাঁড়াচ্ছে, যদি কামড়িয়ে দেয় তাহলে কিছু ক্ষতি হবে, ওই রকম হয় দুর্বাসাকে দেখা যায় মহাক্রোধী, কিন্তু এই ক্রোধী মনে করবে যে এটা ভক্তি বিরোধী নয়, কেন এই ক্রোধ দ্বারা তিনি ভক্তগণের উৎকর্ষ জগতে তিনি খ্যাপন করেছেন, তিনি যদি নাচ তাহলে অম্বরীশ মহারাজকে কেউ চিন্ত না, তিনি যদি নাচতেন পাণ্ডবগণকে কেউ চিন্ত, এমনকি দ্বারকার মহিষীগণকে উৎকর্ষ তিনি বাড়িয়েছেন, আর থাকতেন কোথায় এই মহাবনের অন্তর্গত মথুরা বৃন্দাবনের নিকটে যমুনা তীরেতে সবসময় তিনি বাস করেন, উপর থেকে মনে হয় মহাক্রোধী, তো ক্রোধীও যদি থাকে বৈষ্ণব অপরাধ যদি না হয় তাহলে কিছুদিনের মধ্যে একেবারে শান্ত প্রশান্ত হয়ে যে সব তার মধ্যে সমাসতে সুরা সমস্ত গুণ তার, এই জন্য ভক্তিরহিত যে সমস্ত গুণগুলিকে বর্ণন করা হয়েছে এইগুলি হচ্ছে সঙ্গ সিদ্ধা, সঙ্গেতে যদি ভক্তি থাকলো তাহলে তো গুণ হলো ভক্তি হলো, নচেত ভক্তি হবে, এই জন্য স্বরূপ সিদ্ধা ভক্তির এখানে তো বর্ণন করছেন উত্তমা ভক্তি, এখানে সঙ্গ সিদ্ধা অথবা আরব সিদ্ধার কথা এখানে বললেন না, ভক্তির সঙ্গে যদি অন্য গুণ থাকে যেরকম ভক্তি না তো বিষ্ণু মানি অমান তারপরে ওই যে যদি ভক্তির সঙ্গে ভক্তের সঙ্গে থাকলো তাহলে এটাকে সঙ্গ সিদ্ধা বলবো, আর যদি ভক্তি না থাকলো আর এই গুণগুলি থাকে তাহলে এর কোন মূল্য নেই, বাকি বলছেন এই ভক্তির স্বামী সিদ্ধিতে এইগুলি উৎপাতের কারণ হবে দম্ভ অভিমান পাখণ্ড তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে যাবে, মৌন ব্রত তপ যজ্ঞ এইসব যারা করে অমানি মানুষ হওয়ার তারা চেষ্টা করে, আর কিন্তু ভক্তগণকে সম্মান দিবে না ভক্তি করবে না ভজন করবে না তাহলে এইসব গাম্ভীরতা বাড়িয়ে দেয়, এই জন্য বলছেন এটি হচ্ছে সঙ্গ সিদ্ধা, আর আরব সিদ্ধা বললাম প্রভু আমি আপনাকে এইটা অর্পণ, আরে তুমি নিজেকে অর্পণ করেছ, নিজেকে অর্পণ করে দিলে আর বাকি কিছু থাকে না, এই অর্পণ নিজেকে যখন করে দিল তখন তো এইটা ভক্ত হয়ে গেল, তার সব সিদ্ধা ভক্তি হয়ে গেল, আমরা যাতে স্বরূপ সিদ্ধা ভক্তি অনুশীলন করতে পারি এইটি গোস্বামীর অভিমত, তিনি বলছেন অন্যায় বিলাসিতা সুন্দর জ্ঞান কর্ম আদি অনাদি, জ্ঞান কর্ম মানে এখানে বলছেন আদি জ্ঞান কর্ম যোগ তপস্যা আলস্য প্রমাদ এই সব এত দ্বারা ভক্তি যেন আচ্ছাদিত না হয়, অন্যাভিলাষ মানে কি কৃষ্ণ ভক্তি ছাড়া কোন রকম ভাবে অভিলাষ না দেখা, আর কোনদিন আমরা কর্ম ছাড়তে পারবো না, যতদিন শরীর আছে জ্ঞানও ছাড়তে পারবো না। কিন্তু এমন জ্ঞান আর কর্মটাকে লাগাবো না যাতে আমার ভক্তিটা ইয়াচ্ছাক হয়ে যায়, এ বিষয়ে খুব সাবধান থাকতে হবে। সত্তাও আছে, সবকিছু আছে, হয় না মুখ, কিন্তু যদি আলস্য অপ্রমাদ হয় না তাহলে কি হবে, সব চৌপট হয়ে যাবে। এই জন্য আলস্য প্রমাদ ওই হরিনামের অপরাধের মধ্যে এউটি আছে, ভগবানের নামের মহিমা জেনে শুনে প্রমাদ আর আলস্য পূর্বক যদি হরিনাম করে অপরাধ। এখানে একটি বিষয় আছে অন্যাভিলাষিতা, অন্যাভিলাষ শব্দ, আর এখানে বলছেন অন্যাভিলাষিতা, বলে পারতেন যে সে অন্যাভিলাষ শূন্য, অন্যাভিলাষিতা কেন বললেন, জগতে কেউ অন্য অভিলাষ শূন্য এটা থাকতে পারে, যতদিন শরীর থাকবে থাকবে অন্য অভিলাষ, কোন যে কোনো ভাবে দেখতে থাকবে, আমি প্রসাদ পাচ্ছি শ্রদ্ধা অনুসারে, কিন্তু পেট ভরলো কি না ভরলো এটা দেখবো না, একটু লবণ কম হয়েছে এটা অন্য অভিলাষ কি না, রাস্তা যাচ্ছি মাটি খুব গরম বালু গঙ্গা ধারে যাচ্ছি, সনাতন গোস্বামী যাচ্ছেন ওই গঙ্গা সমুদ্রে বালু ধারে, মহাপ্রভু দেখলেন আরে তোমার পায়ে একটু ফোসকা কেন, তুমি বুঝতে পারো না, তো না প্রভু আমি বুঝতে পারিনি যে আমার পায়ে ফোসকা। আচ্ছা আমরা যাবো তো এই পরিক্রমার সময় যখন আমার মাম গাছ থেকে ফিরছি তখন ঘাসের উপর চলে, এই যে ঘাসের উপর দিয়ে দুপাশে যাতে পায়েতে ফোসকা না পড়ে গরম না, এই ঘাসের উপর চলি কার জন্য, কৃষ্ণের প্রতিবিধানের জন্য নাকি আমার পায়টা না পড়ে, অর্থাৎ ভক্তির জন্য এসেছি, তো শরীর কিসের জন্য ঘুমাই কিসের জন্য, কৃষ্ণের প্রসন্নতা হবে এই জন্য ঘুমাই, মনকে জিজ্ঞাসা করত যে কিসের জন্য ঘুমাই, এই জন্য শরীর থাকা কালে জীবন নির্বাহের জন্য কোন ব্যক্তি অন্যাভিলাষ শূন্য হতে পারে না, এই জন্য অন্যাভিলাষিতা দিবে, অন্যাভিলাষ প্লাস ইন প্রত্যয় লাগে, কেন লাগাইলে ইন প্রত্যয় যেখানে হয় সেখানে স্বভাবকে সূচিত, কি স্বভাব, স্বাভাবিক স্থিতি যখন থাকবে তখন কোন রকম অন্যাভিলাষ যেন না হয়, হে প্রভু কোন বিপত্তি এসে গেল হঠাৎ করে ডাকাত 10-15 লোক ঘিরে ফেলে, হে প্রভু রক্ষা, বন্দুকে এক বাজতে নেই, ও সময় অস্বাভাবিক ভাবে তো হয়ে যাবে কি প্রভু রক্ষা, সকলে তো আমরা জোর ধরত নই, কালী কাছে বলি দিতে গিয়েছে উনি বললেন হে প্রভু আমাকে রক্ষা করো, ওদের হবে মুক্ত পুরুষ, ভাব অবস্থা পর্যন্ত পৌঁছিয়েছিলেন, এই জন্য তাহার এটা হয়েছিল, আমাদের এটা হবে না, অর্থাৎ স্বাভাবিক স্থিতিতে যদি কোন রকম হে প্রভু আমাকে রক্ষা করবে, স্বাভাবিক যেরকম আমরা আছি কোন বিপত্তি নাই, অথবা কোন টাকার দরকার নাই সেবা, হে প্রভু আপনি আমরা কি একটু ধন দিবেন, সুন্দর একটি ছেলে দিবেন, আমার যেন প্রতিষ্ঠা বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবেন, স্বাভাবিক স্থিতি যদি প্রার্থনা করে তাহলে অন্যাভিলাষিতা, বিপদে থেকে আর যদি প্রভুকে ডাকলো তাহলে এটা অন্যাভিলাষিতা হবে না, অন্যাভিলাষ হঠাৎ করে স্বাভাবিক স্বভাবটা চেঞ্জ হয়েছে, হয়তো অনেকে বুঝতে পারলেন না, বুঝতে পারিস দেখো আবার ভালো করল, এটা বোঝা ভারী কঠিন, একটা স্বাভাবিক স্থিতিতে কার্য হয় আর একটা অস্বাভাবিক স্থিতিতে কার্য হয়, দুটা এক নয়, যেরকম ভাবে আমি লোক সংগ্রহের জন্য সাধ করাচ্ছি, প্রসাদটা নিবেদন করে দিব, ঠাকুরকে ওইটা নিবেদন করে দিয়ে ওই যে আত্মা গত হয়েছে তার জন্য নিবেদন। যে সারা জীবন বৈষ্ণব হরি নাম করেছে আর বৈষ্ণব সেবা করেছে, ধাম পরিক্রমা করেছে, গৃহস্থী থাকে না, গৃহস্থী ছিল, যেরকম আমাদের সারসা জোনের মধুসূদন প্রভু ছিলেন, কি শ্রীরামপুরের আমাদের হরিবাবু ছিলেন, গজেন্দ্র মোখন প্রভু ছিলেন, কি এইরকম ভাবে যারা গৃহস্থ আদর্শ গৃহস্থ বৈষ্ণব যাকে বলে এইসব ছিল। তার ছেলেরা কি করলো, মহারাজ আপনার সব আসুন, আমার বাবার একটু শ্রাদ্ধ করতে হবে, সারসা জোনে আমরা গেলাম, আমাদেরকে ডাকলো মহারাজ, আমাদেরকে বললেন যে স্যার আপনার যে একটু শ্রাদ্ধ করে আমরা গেলাম, 10,000 টাকা খরচ করে দিলাম, কিসের জন্য, অল্পেতেদের মন ভরবে না, বিরাট ধনী লোক, যত বৈষ্ণব 50 জন গিয়েছি 50 জনের কাপড় চাই, আর বিরাট যজ্ঞশালা করতে হবে, তার মধ্যে 12 জন বৈষ্ণব হোম করবে, এক মন কাঠ লাগবে, অন্তত আধা মন শুদ্ধ গায়ের ঘি চাই, আর বৈষ্ণবরা যারা এসেছেন আর আশপাশের গ্রামের লোক আছে তোমাদের সব লোকে প্রসাদ দিতে হবে, আর আমরা সব করণ নিয়ে আর বেশ অধিবাস থেকে আরম্ভ করে বিরাট ঘটা টোপে করলাম, আর যাগুলের কি যুদ্ধ যুদ্ধ যে হ্যাঁ বিরাট করে 2টি ছাগল এমন ভাবে এমনি তেড়িয়ে উঠিয়ে আর এমন সিং করে দিয়ে 2জন দাঁড়াবে, যখন দাঁড়িয়ে দিয়ে যখন লড়াই করবে তখন লড়াই হলো, ধীরে 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 2জনের মস্তক অত দূরেতে ধীরে ধীরে নেবে নেবে কোন যুদ্ধ, এই যে ঘটাটুক হলো, এর মধ্যে লোকগুলিকে সংগ্রহ করবার জন্য যে বৈষ্ণবরা কিছু করে তোমরা মতো সাধ্য যে তোমরা সব করো, তোমাদের থেকে বেশি আমরা করো, তখন ও গুরু পুরোহিত আর গ্রামের সমস্ত ব্রাহ্মণ না বলছে বাবা এরকম হয়তো আমরা সাধ্য জগতে কোনোদিন জীবনে দেখি না, এত ভালো সাধ্য বৈষ্ণবরা করে, তাহলে আমাদের কিছু হয়তো আপনাদেরকে প্রভু ডাকবে। এর মধ্যে যে ওই প্রসাদ তা নিবেদন করা আর এইসব লোক বঞ্চনা, ওদেরকে উদ্ধার কেউ করবে, এরকম পরম বৈষ্ণব যারা উন্নত অধিকারী নাই ধর্মা, কিন্তু মধ্যম অধিকারী তো নিশ্চিত তারা ছিল, তো ওদেরকে উদ্ধার আমরা করবো মহাপ্রসাদ দিয়ে, এই সবগুলি লোক বঞ্চনা না, আর লোক সংগ্রহ, এই যে বৈষ্ণবটা শ্রাদ্ধ করলাম কিসের জন্য, লোক সংগ্রহের জন্য, আমার প্রতি কোন বিতৃষ্ণা আছে, একেবারে বিতৃষ্ণা, ভগবান ভক্তি প্রভাবেতে একটি নামের প্রভাবেতে এক কৃষ্ণ নাম করে স্বরূপ না, তোমার দর্শনে
দর্শনে পবিত্র করে তোমার গুণ,
তোমার দর্শনে কোটি কোটি পিতৃগণ উদ্ধারে, একটি বৈষ্ণবের সঙ্গে হয়ে গেলে কোটি কোটি পিতৃগণ উদ্ধার হয়ে যায়, আবার তাকে উদ্ধার করার জন্য আমরা বৈষ্ণব শ্রাদ্ধ ওখানে করতে দিয়েছি, বৈষ্ণবদের মধ্যে কোন শ্রাদ্ধ নাই, এটা লোক একটা নিয়ে দেখিয়ে দিয়ে তাহাদেরকে একটু শ্রদ্ধা কায়ম করবার জন্য, এই জন্য এটা অন্যাভিলাষ, ওই যে বৈষ্ণব শ্রাদ্ধ আমাদের বৈষ্ণব মধ্যে নাই কিন্তু করিয়ে দিলাম, এটা অন্যাভিলাষিতা শূন্য হলো, অন্যাভিলাষ হলো না, এটা এইরকম হতে অন্য কোন জায়গাতে আমাদের শ্রদ্ধা নাই, অথচ ওইগুলি করছি, এইগুলি এই আওতাতে এই নিয়মের বৃদ্ধি, এই জন্য শ্রদ্ধারহিত হয়ে অন্যাভিলাষিতা শূন্য বললেন, অর্থাৎ স্বাভাবিক স্থিতিতে আমার ভগবানের প্রতি যেন ভাবনা দূর হয়ে অন্য কোন অভিলাষ না হো, স্বাভাবিক স্থিতিতে এই জন্য বললেন অন্যাভিলাষিতা শূন্য, না তো অন্যাভিলাষ ভাই এটা জন্ম পর্যন্ত যতদিন ভজন ভাব ভক্তি হলো, ভাব ভক্তি হতে শরীর থাকে তখন পর্যন্ত কিছু খেতে হল, মহাপ্রভু যখন যাচ্ছেন ঝাড়িখণ্ড পথে তখন অভ্যাসেতে জল খাচ্ছেন, অভ্যাসেতে এইগুলি করছেন, আমাদের তো করতে হবে, এই জন্য অন্য অভিলাষিত আসুন, না বুঝলে আর তো ভালো করে বুঝবো সবই অন্য অভিলাষিত আসুন না। জ্ঞান কর্ম আদি অনন্ত, যতদিন শরীর থাকবে তত্ত্ব জ্ঞান না হলে ভক্তি হয়ে যাবে? জ্ঞান তো একটু, এখানে মাটিটা খুব গরম, এখানে ঠান্ডা, এই জ্ঞান দরকার নাই? ওই একটা ফল হয় শঙ্করকে চড়ানো হয়েছে
ধুতুরা,
হ্যাঁ
বেল ধুতুরা
না রে, যে খেলে মরে যায়
ধুতুরা, ধুতুরা
ধুতুরা, এই ধুতুরা এটা দুধ, এইটা হচ্ছে ধুতুরা আর এইটা হচ্ছে রসাল ফল আম। যদি এটা জ্ঞান না থাকলে তো ধুতুরা খেয়ে মরতে হবে না, তো জ্ঞানের দরকার নেই। জীবন নির্বাহ করতে এই জ্ঞানের দরকার আছে, কিন্তু এমন ভাবে জ্ঞান যেগুলি জ্ঞানগুলি ভক্তির বিরোধী ওইগুলি জ্ঞান যেন না হয়, এই জন্য জ্ঞান করা হয়েছে। কিন্তু জ্ঞানের দরকার আছে, এই জ্ঞান জগতের জ্ঞান ভগবত ভক্তির অনুগত করেছে, ভক্তির দাসী হয়ে জ্ঞান থাকবে দাস, ওই দাসারা উপর হয়ে গিয়ে যেন শিষ্যরা গুরুর উপরে উঠে তার মাথা পায়ে দিয়ে না চলে, গুরুগুরি না করে, এই ভাব সবসময় শিষ্য মারা থাকবে, এই ভাবটা যেন থাকে ভাই। আর গুরুকে আমি উপদেশ দিব, গুরুদেব আপনার এই বিচারটা ঠিক নয়, আপনি একটা এইরকম ভাবে চলুন, আপনার পরমার্থের জ্ঞান আছে কিন্তু লৌকিক আপনার জ্ঞান নাই, কোচ কচারি আদালত ফাদালত এইসব কিছু জ্ঞান নাই, এই গুরুর উপরে গুরু এই তত দ্বারা ওটা ঢেকে যায়, এই জন্য জ্ঞান দরকার আছে। কিন্তু ভক্তি দেবী দাসী হয়ে জ্ঞান, কর্ম বিনা কর্মে আমরা থাকতে পারবো না, নাহি কচ্ছিচ্ছনম, কোন সময় শ্বাস না থাকলে আমরা কি থাকতে পারবো? কিন্তু শ্বাসটা দিব কিসের জন্য? ভগবত ভক্তি করার জন্য তো, সাধন ভজনের জন্য। এরকমের যত কর্ম আছে ভক্তির অনুগত করে, এরকম হয় সব কিছু, ওত দ্বারা ভক্তি যেন ঢেকে না যায়। ওই শ্রাদ্ধ করতে গেলাম, যজ্ঞ করতে লাগলাম, না এখন করতে করতে কি করলাম, যেখান থেকে ডাক পড়ে যাই দেখি যে সে পাঁচ সাতটি কাপড় পাওয়া যায়, আর গামছা লিস্ট করলে গামছাও পাওয়া যায়, আর বলে দিই যে সে এখানে এখানে টাকার দরকার আছে চড়াই, আর ঘি এক কিলো দিল, তার মধ্যে এক কিলোর মধ্যে এক ছটাক দিয়ে বাকিগুলি বাঁচিয়ে নিলাম, সন্দেশ কলাটা বেঁধে নিলাম একটু ভোগ দিয়ে রেখে সকলকে, আর যখন হয়ে গেল সার তারপরে সবগুলি বেঁধে টেন্ধে টাকা পয়সা নিয়ে আর ঘটি বাটি যা থালা যা ছিল কতগুলি পেশা হয়ে গেছে আমাদের ভিতরে, এই পেশার মধ্যে যে করতে গেলে ভক্তি আচ্ছাদিত হয়ে যাবে, এই জন্য জ্ঞান কর্ম আদি অনাবৃত সবসময় থাকবে, ভক্তিকে লক্ষ্য করে আমরা সব চলব, এমন কোন পদক্ষেপ করবো না যাতে আমার ভক্তিটা নষ্ট হয়ে যায়, সব সময় খেয়াল রাখবো যে কোন কাজ করব দেখো যে এত দ্বারা আমার গুরুদেব বৈষ্ণবগণ ভগবান হরি গুরু বৈষ্ণব তিনজন প্রসন্ন হবে, কেবলমাত্র বৈষ্ণবকেই প্রসন্ন করব গুরুদেবকে না তাহলে মরব, কেবলমাত্র গুরুদেবকে প্রসন্ন করব বৈষ্ণবদেরকে না, কৃষ্ণকে প্রসন্ন করব রাধাকে মানি না তাহলে কি হবে? রাধারানী আশ্রয় তো, আর কৃষ্ণ হচ্ছেন বিষয়, আতপ রহিত রাধা বিরহিত, আরে বাবা রাধারানীকে ছেড়ে দিয়ে কৃষ্ণ হতে পারে কখনো? যে বলে সে পাশন্দী না, রাধারানীকে মানি কিন্তু ললিতা বিশাখা রূপমঞ্জের ইত্যাদিকে মানি না, তাহলে হবে ভক্তিটা? আমি এই সব মানি কিন্তু ব্রজকে মানি না, ধামকে মানি না, এই জন্য বলে দিলেন যে সে যেরকম কৃষ্ণমাদের আরাধ্য আরাধ্য ভগবান ব্রজে সতন তদ্ধাম বৃন্দাবন, এই ধাম, এই ধামটাকে বলদেব প্রভুকে বাদ দিয়ে আর কৃষ্ণকে মানলে হবে? এক মানে, এক মানে না সে অর্ধক কর্তির ন্যায়। এইরকম হতে বৈষ্ণবকে মানি না, গুরুদেবকে মানি একমাত্র, আর কেউ কে জানি না। দরকার হলে আমি 50 জনকে খুন করে দিব বৈষ্ণব গুরু সেবার জন্য। এর মতন পার্শন দিয়ে আর জগতে কেউ নেই, গুরু বৈষ্ণব গুণ এই তাৎপর্য। রাধা রানীর মধ্যে কৃষ্ণের মধ্যে কলহ হয়েছে, আমি কৃষ্ণের পক্ষ নিয়ে আরো একেবারে গুলি করব, এই ভাব হয় না? ওদের কলহ বুঝতে আমি বহু আমাদের জন্ম জন্ম কেটে যাবে, এই জন্য এ থেকে দূরে থেকে সম্মান রূপেতে সম্মান দিবে। গুরুদেব হচ্ছেন প্রধান বৈষ্ণব, অনেকেই আছে। রূপ গোস্বামী কোনদিন দীক্ষা দেন, গোপাল ভট্ট দিয়েছে, এখন গোপাল ভট্টের শিষ্যগুণী করবে। রূপ গোস্বামী কোনদিন অনাদর করবে? অনাদর করলে একেবারে ছাড়খাড় চলে যাবে। এই জন্য সবগুলি বিষয়ে বিচার করে দিয়ে হরি গুরু বৈষ্ণব, যেখানে শাস্ত্র লেখা আছে হরি গুরু বৈষ্ণব, এই তিনজনকে যথাযোগ্য সম্মান দিয়ে আমরা চলব।
তাই
শিষ্য কি আমাদের মতন দীক্ষার আর অনুষ্ঠান দিয়ে করেছিল কৃষ্ণ আর ভক্তি সঞ্চার
মানে
কিন্তু জগৎ আজ পর্যন্ত আমরাও তাহাকে
বলছি
এমনি অনুষ্ঠানিক না, আনুষ্ঠানিক পূর্বে এরকম ছিল
না
গোপাল ভট্ট আর দিয়েছিলেন শ্রীবাসাচার্য, নরোত্তম ঠাকুর হচ্ছেন লোকনাথ গোস্বামী, আর শ্যামানন্দ প্রভু না শ্রীনিবাস আচার্য উনি গোপাল ভট্টের
নিবন্ধন।
এইরকম ভাবে সকলকে সম্মান দেবার আমরা চেষ্টা করব। এই সবগুলি ভাব যেন থাকে, এই জন্য বলছেন অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। এর মধ্যে বহু সমস্ত কথা আছে বলবার। আমি যদি বিকাল বেলা হয় কি কাল সকাল বেলা হয় আর বাকিগুলি বলব, এখন ভাব খুব গম্ভীর, এই সমস্ত আমরা নিয়ে যেন ভজন করতে পারি তাহলে আমি আর বুঝবো যে না জীবন কৃতার্থ হবে। সংকল্প করে নিবে যে এর মধ্যে আমরা কোন পরচর্চা করবে না, তোমরা কোন পরচর্চার কথাও থাকে তাহলে থাক ওরা দূরে, তোমরা সবসময় গুণগান করবে বৈষ্ণবদের গুরুদেবের, তাদের সকলে মিলে আমরা গুরুদেবের সেবা করতে পারি, এইরকম ভাব নিয়ে আমরা চলতে পারি। তাহলে তোমরা এই জন্য এসেছি, আর কিসের জন্য আমরা এসেছি, আর কোন উদ্দেশ্য ছিল? সকলে ঘর বাড়ি ধন সম্পত্তি পুকুর যা কিছু যা ছিল এর জন্য তোমরা আসি না? কেউ মনে করে যে সে 10,000, 20,000, 1,00,000 টাকাও যদি রেখে তাতে আমাদের কোনো ক্ষতি আছে? টাকার জন্য আমরা এসেছিলাম কি প্রতিষ্ঠার জন্য এসেছিলাম? এই সবগুলিকে উপেক্ষা করে দিয়ে গুরু বৈষ্ণবের সেবা করবো, ভগবানের সেবা করবো, আমাদের এই গতকাল আমরা আগে চলে আ ওদিকে পিছে বসবে সব ভক্তের সামনে সিন্ধুকে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এই শ্লোকের সামান্য ভাবেতে
দুটি তটস্থ লক্ষণের সম্বন্ধে আমরা বিচার করি। এখানেতে অন্যাভিলাষিতা শূন্যম, এক জ্ঞান কর্ম আদি অনাবৃতম, এই দুটি তটস্থ লক্ষণ ভক্তি। এই তটস্থ লক্ষণ বলতে এটা যদি অনুশীলন যদি নাইও হয়, যদি অন্যাভিলাষ যদি সম্পূর্ণ মাত্রাতে আমাদের দূর হয়ে যায় আর জ্ঞান কর্ম আদি দ্বারা ভক্তি অনাবৃত যদি থাকে তথাপি ভক্তি হবে না। কৃষ্ণ অনুশীলন এইটা হচ্ছে ভক্তি। কৃষ্ণানুশীলনম ভক্তি রুত্তমা বলেছেন, কেবলমাত্র যদি কৃষ্ণানুশীলন যদি হয় তাহলে ভক্তি হবে কিন্তু উত্তম ভক্তি হবে না। বুঝা ভালো করে, কৃষ্ণ অনুশীলন হলো কিন্তু উত্তমা ভক্তি ভক্তি হবে, উত্তমা ভক্তি হবে। উত্তমা ভক্তি হতে গেলে ভক্তির যে তটস্থ এবং স্বরূপ লক্ষণ আছে এই সবগুলি তাহার মধ্যে থাকা চাই। তটস্থ লক্ষণ স্বরূপ থেকে বাহিরে, আর স্বরূপ লক্ষণ তাহার ভক্তির যথার্থ যে স্বরূপ ওইটা হচ্ছে স্বরূপ লক্ষণ। এখন কৃষ্ণানুশীলন এইটা হচ্ছে ভক্তি, কিন্তু উত্তমা হতে গেলে দুটি তটস্থ লক্ষণে যুক্ত আর স্বরূপ লক্ষণ কি আনুকূল্যেন এই তিনটি হওয়া চাই, তাহলে উত্তমা ভক্তি। এখন আমরা বিচার করি যে অনুশীলন মানে কি, শীল ধাতু থেকে অনুপূর্বক অনুশীলন, তাহলে ধাতু হলো
শীল
শীল আর তার মধ্যে অনু তারপর অনুপ্রপরা এই সবগুলি হচ্ছে উপসর্গ, তার মধ্যে উপসর্গ লাগিয়ে দিয়ে অনুশীলন শব্দ হয়েছে। এখন অনুশীলন মানে দেহ, এই যে বর্তমানে শরীর, ইন্দ্রিয়, বিশেষ করে পাঁচটি ইন্দ্রিয় যারা অনুভব করে, আর অন্তঃকরণ অথবা এখানে দশটি ইন্দ্রিয় যে স্থূলগুলি আছে, আর অন্তঃকরণ মন আর এই শরীর, এই সব দ্বারা কৃষ্ণ সম্বন্ধী বিষয়ের অনুশীলন মানে অভ্যাসকে অনুশীলন করা। যেরকম পাঠশালাতে শিক্ষা অনুশীলন করছে কোন অভ্যাস, শরীরের দ্বারা হবে, ইন্দ্রিয়ের দ্বারা হবে এবং মনের দ্বারা হবে, তাহলে থাকলো কি একটা জিনিস আছে আত্মা, কিন্তু সাধন অবস্থাতে আত্মার কোনো কাজ নাই। সাধনের অবস্থা ওটা হচ্ছে সিদ্ধ অবস্থাতে আত্মার কাজ। এই তিন কাজ দ্বারা যখন আমরা অনুশীলন করব ক্রমে ক্রমে, তখন ভক্ত এবং ভগবানের কৃপাতে তখন আত্মাতে ওইটি অনুশীলন আরম্ভ। তৎপূর্বে আমাদের এখন ইন্দ্রিয় দেহ আর মন এইটি সর্বস্ব, এছাড়া আমাদের কোন উপায় নাই, বাঁধা আছি এর মধ্যে। এখন ভক্তিটি কিন্তু আমাদের মনের অথবা শরীরের বৃত্তি নয়, এটা হচ্ছে স্বরূপ শক্তির বৃত্তি। ওই স্বরূপ শক্তি বৃত্তি যতদিন না পর্যন্ত আমাদের হৃদয়তে আসছে, প্রকটিত হচ্ছে ভক্ত এবং ভগবানের কৃপা, ততদিন পর্যন্ত হরিগুরু বৈষ্ণব বিশেষ করে সাধুগণের সৎসঙ্গে ওরা যা বলে যদি তাই করে মেনে নিয়ে, তাহলে শরীর মন দ্বারা ওই অনুশীলনটা হবে, আর সেই অনুশীলনটাও প্রাকৃত নয়। আর আমার মনের দ্বারা যদি করি কিছু নূতন করে শরীরের দ্বারা সেইগুলি করি, তাহলে প্রাকৃত হয়ে যাবে। কৃষ্ণ অনুশীলন সবসময় হচ্ছে অপ্রাকৃত, কিন্তু আমার মন যেখানে লাগিয়ে দিলাম সাধু হরিগুরু বৈষ্ণবের কথা ছেড়ে দিয়ে মনমানি ভাবেতে, তাহলে উৎপাতই রেব কেবলম। একান্তিক ভক্তিও যদি হয়,
শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র
বিধি বিনা একান্তিক হরি ভজন যদি আমরা করি, কিন্তু শাস্ত্র গুরু এবং বৈষ্ণবের আনুগত্যতে যদি না করি, নিজে বলে ম্যান আমি করবো এরকম একান্তিক
আর আরোপন্থী,
তাহলে এটাকে বলে আরোপন্থী। তাহলে ওই ভক্তি স্বরূপ শক্তি বৃত্তি অনুসারে আমরা চললাম না, তাহলে গোলমাল হয়ে যায়। এইটা হিত হরিবংশের সম্বন্ধে
ভক্তি জীবীদের সশক্তি আছে কি না?
আংশিক পরিমাণে আছে, জীব স্বরূপ অংশ পরমাণু মতন ক্ষুদ্র ওই রকম হয়ে আছে, মায়া আর এই সবগুলি
স্বরূপ শক্তি তিনটি আছে,
স্বরূপ শক্তি
একটা আছে, তাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে,
ভাগ করা হয় না, পরিপ্রকাশ বুঝে
প্রকাশ অন্তরঙ্গা শক্তি জীব শক্তি একটা হচ্ছে যে অন্তরঙ্গা জীবশক্তি এবং বৈরঙ্গা শক্তি, এবং আর এই অন্তরঙ্গা শক্তির তিনটা বৃত্তি, আবার
বৃত্তি মানে ভাব অথবা
প্রকাশ যাই হোক, তাহলে সন্নিনী সম্মিত লাহাদিন, লাহাদিনটাই হচ্ছে ভক্তি
না, লাহাদিনী এবং
সম্মিত
সম্মিত যৌথ সম্মিত, এবং
মনে করেন যে যদি লাহাদিনী বলে দেওয়া যায় তাহলে কেবল আনন্দ থাকবে, ভাবনা থাকবে না, এই জন্য ভাবনা হচ্ছে
সম্মিত
সম্মিত। এই ভাবনা কৃষ্ণের সঙ্গে যে সম্বন্ধ আর কৃষ্ণের প্রতি যে ওই যে বৃত্তিটা, এইটা হচ্ছে আর আনন্দ হচ্ছে এটাকে অনুভব করে দিয়ে কৃষ্ণ ইত্যাদি বিষয় আশ্রয় থেকে আনন্দ আছে।
তার অন্তরঙ্গ শক্তি জীবজ আছে কিনা?
আছে, কেননা তাহার অংশ তো ভগবান, তাহার তটস্থা শক্তি
না জীব
সহিত তাহার যে অংশ সেই হচ্ছে সবগুলি আছে, কিন্তু সেটি কার্যকরী হচ্ছে না যতদিন না পর্যন্ত স্বরূপ শক্তির ডাইরেক্ট বৃত্তিটি তার মধ্যে আসছে। যেরকম তোমাকে বুঝাই তাহলে আমার এইগুলি বন্ধ হয়ে যাবে, তবে একটা বুঝায় রাখা দরকার। যেরকম ভাবে একটি স্বাতি নক্ষত্রের জল, স্বাতি নক্ষত্রে একটি জল, কিন্তু কলা গাছে পড়লে কর্পূর হয়ে যাচ্ছে, আর ওই শিপে তো পড়লে মতি হয়ে যাচ্ছে, হাতিতে গজমুক্তা হয়ে যাচ্ছে, গায়ের খুঁড়ে তো পড়লে গরুচেনা হয়ে যাচ্ছে। এখন এই যে হয়ে যাচ্ছে এটা স্বাতি নক্ষত্রের পোটেন্সি নাকি এদের পোটেন্সি? জলটা তো একই পড়ছে, এখন জলের মধ্যে কর্পূর আর আর সব যে হওয়ার যে পোটেন্সিটা ওই স্বাতি নক্ষত্রে আর নাকি এই বিভিন্ন যে বস্তুগুলি আছে তার মধ্যে? আর একটা উদাহরণ দেখো, আর একটা উদাহরণ, এইটা হচ্ছে গুরু মহারাজ বিচার, অন্য লোকের বিচারের সঙ্গে গুরু মহারাজের এইটা বৈশিষ্ট্য আছে। অন্য মানে কি আধুনিক যারা জনার্দন মহারাজ ইত্যাদি,
এই মনে করো যে সে আম গাছের বীজ আর তেঁতু গাছের বীজ, বাওলা গাছের বীজ আর নিম গাছের বীজ গঙ্গা নদীর ধারেতে মাটিতে একই মাটিতে এক এক বিগত অন্তরেতে এইসবগুলি পুঁতে দ আর একই গঙ্গা জল দ, সবগুলি এক জিনিস হবে, একই রকমের জল, একই রকম মাটি, তার একরকম তো হওয়া উচিত। এইটা যে বিভিন্ন রকমের হচ্ছে জিনিস, এটা কার মধ্যে কি পটেন্সি আছে? তাহলে বীজের মধ্যেও আছে, কিন্তু যতদিন না পর্যন্ত এই জল মাটির সঙ্গে ওর সম্বন্ধ ততদিন পর্যন্ত ওর মধ্যে থেকে হবে না। এই জন্য জীব স্বরূপেতে পটেন্সি রূপেতে খুব অনিরূপেতে আছে, আর যতদিন না স্বরূপ শক্তির বৃত্তি তার মধ্যে মিলিত হচ্ছে ততদিন পর্যন্ত তাহার কোন রকম ভাবে প্রকাশ হবে না। জীব স্বরূপেতে যা আছে তাই হবে। এই জন্য যা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীবের স্বরূপ মধ্যে যা আছে তাই হবে, সঙ্গ প্রভাবতে পাল্টে যে অন্যরকম হবে না। নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং নির্বিচার। আচ্ছা, তারপরে আমরা এদিকে অনুসরণ, এইটা থেকে যা ওগুলি পরে না অনুসরণ করা যাবে। তাহলে দেহ মন এবং ইন্দ্রিয়ে যে অনুশীলন আছে, অর্থাৎ পুনর পুনর অভ্যাস আছে, তাহাকে বলে অনুশীলন। এখন আছে যে সে, এখন আমরা স্বরূপ লক্ষণের দিকে যাচ্ছি। কালকে আমরা তটস্থ লক্ষণ যে দুটা ছিল, এবং তার মধ্যে অন্যাভিলাষ এবং অন্যাভিলাষিতার মধ্যে কি অন্তর আছে, এই সমস্ত গুলি আমরা বলেছি। এখন আমরা আনুকূল্যেন কৃষ্ণানুশীলন এ সম্বন্ধে আমরা বিচার করতে যাচ্ছি। আনুকূল্যেন কেবলমাত্র অনুশীলন উত্তমা ভক্তি নয়, ভক্তি আছে, কিন্তু যখন আনুকূল্যের সহিত কৃষ্ণানুশীলন হবে এবং ওই যে দুটা তটস্থ লক্ষণ ওটা দূর হয়ে যাবে, তখন উত্তমা ভক্তি হবে। আনুকূল্য মানে কি? আনুকূল্য মানে বহু অর্থ, তথাপি অনুকূল্য আনুকূল্য আনুকূল্য মানে রোচমানা প্রবৃত্তি, কৃষ্ণের যা ভালো লাগে, এমন কোন কার্য, এমন কোন ভাবনা, দেহ ইন্দ্রিয় মন এবং আত্মার ক্রিয়াকলাপ ভাব যা কৃষ্ণের ভালো লাগে, একে বলে রোচমান। প্রথম অর্থ আনুকূল্যেন কৃষ্ণানুশীলন। এখন বলছেন ভক্তি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ধাতু দু রকমের অর্থ হয়, এখানে শীল হচ্ছে ধাতু, তাই দু রকমের অর্থ, একটা প্রবৃত্তি মূলক আর একটা হচ্ছে নিবৃত্তি। প্রত্যেকটি ধাতুর দুটা অর্থ হবে। এখানেতে প্রথম হচ্ছে অর্থাৎ প্রবৃত্তিমূলক কি, যখন কায়িক বাচিক এবং মানসিক যে চেষ্টাগুলি আছে এগুলি হচ্ছে প্রবৃত্তিমূলক। কায়িক মানে সাষ্টাঙ্গ দণ্ড ঠাকুরকে করছি, অথবা এই শরীরের দ্বারা যা কিছু কৃষ্ণকে উল্লেখ উদ্দেশ্য করে দিয়ে কি, কৃষ্ণ সম্বন্ধী সাধু সন্তগণ, তুলসী, মন্দির, ধাম, এইসব তবে যে বস্তুগুলি আছে এগুলিকে লক্ষ্য করে কায়িক বাচিক এবং মানসিক যত রকমের চেষ্টা, চেষ্টা মানে অভ্যাস পুনঃ পুনঃ, এই হচ্ছে প্রথম প্রবৃত্তিমূলক। আমাদের এই তিনটি করতে হবে, কায়িক বাচিক এবং মানসিক, কৃষ্ণ অথবা কৃষ্ণ সম্বন্ধী বিষয়কে উদ্দেশ্য করে দিয়ে আমাদের করা উচিত। প্রথম নম্বরে
আর দ্বিতীয় হচ্ছে প্রবৃত্তিমূলক ধাতুর অর্থের বিপরীত যে আছে অর্থাৎ নিবৃত্তিমূলক, কায়িক মানসিক বাচিক চেষ্টা রহিত, সেটি কি রতি কৃষ্ণের প্রতি, রতি মানে এখানে ভাব। এই তিনটা কোন কার্যকর্মে ভাবে তো এটা তা হচ্ছে স্বরূপ থেকে বৃত্তি থেকে আসছে। এর মধ্যে শরীর দ্বারা হাজার কর, বচনের দ্বারা হাজার বল, অথবা মনের দ্বারা হাজার কর, আওয়াং মনস গোচর, ওই রতি, এটা রতিটা আছে কোথায়? এই রতি আছে যাহারাদের মধ্যে স্বাভাবিক রূপেতে আত্মাতে সবসময় রাগ আছে, এইরকম রাগাত্মিক ভক্ত যারা আছেন কৃষ্ণের পরিকর নিত্য সিদ্ধ, ওদের ভিতরেতে এই আছে রাগাত্মিক জনিত নিত্য সিদ্ধ। ওইখানে নিত্য সিদ্ধস্য ভাবস্য, ওইখানে থেকে যে ভাব আমাদের হৃদয়েতে গুরু কৃপা বৈষ্ণব কৃপা অথবা ভগবানের কৃপাতে হেতুবি কৃপা অথবা ভক্ত কৃপার অনুগামিনী ভগবত যে কৃপা তাহার কৃপাতে আমাদের ভিতরে যদি উৎপন্ন হয়ে গেল ও রতি, ওই রতির মধ্যে তিনজনের কোন কার্য নাই, ওটা একটা কিছু 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 স্বরূপ সিদ্ধ হতা। ভক্তি হচ্ছে দু রকমের, স্বরূপ সিদ্ধ আবার বস্তু সিদ্ধ। এখানে স্বরূপ সিদ্ধ মানে শরীর থাকা কালে মন থাকা কালেই কৃষ্ণের প্রতি ওই যে ভাব আছে যা রাগাত্মিক জনেতে, এটা কোন রকম হতে এখানে তাদের কৃপাতে প্রতিফলিত হল, তখন তাহার নাম হচ্ছে নিবৃত্তিমূলক। ওর মধ্যে এই শরীরের অভ্যাস মনের অভ্যাস এইসব দ্বারা বিশেষ কিছু হল। ওরা রাগাত্মিক জন হয়ে গেল রাগাত্মিক হতে হবে তাহাদের কৃপাতেই হবে, এই রাগানুগা হলে আমি তখন অভি হবে না। ওই রাগাত্মিক জনের অনুগত হয়ে যার অনুশীলন করছে এই জন্য তাহার নাম হচ্ছে রাগানুগা। ওদের কৃপাতে কিছু ওই দিকে চেষ্টা একটা হবে শারীরিক মানসিক এবং কায়িক, কিন্তু আমি ভাব আমি আসে না, ভাব যখন এসে যাবে তারপরে তাহাদের
যেরকম
দণ্ডকারণ্যবাসীগণ ভজন রাগানুগাতে করলো আর রামচন্দ্রের কৃপাতে ব্রজেতে তাহাদের জন্ম হলো তখন পর্যন্ত রাগানুগা, কিন্তু নিত্য সিদ্ধা গোপীগণের সঙ্গ যখন পেল ললিতা বিশাখা প্রভৃতি সঙ্গ প্রভাবতে কষায় দূর হয়ে গেল,
বস্তু সিদ্ধি হলে
তখন বস্তু সিদ্ধি হয়ে যে রাগাত্মিক জন মধ্যে প্রবেশ করে।
ব্রজবাসী জনের তো নিজস্ব সম্পত্তি রাগাত্মিক, ওটা সাধারণ সাধন সিদ্ধ পাবে
ওটা কালকে যে অন্য অর্পিত চরিং চিরাত মধ্যে বলেছিলাম কৃপাতে যোগমায়া কৃপাতে ব্রজেতে জন্ম হলো, জন্ম হয়ে তারপরে ওদের সঙ্গ পাবে, সঙ্গ পেয়ে তাহাদের কৃপা যখন হবে, যেরকম উদাহরণ স্বরূপ বলি দণ্ডকারণ্যে বললাম জনকপুর রাজকুমারীগণ তারা রামচন্দ্রের কৃপাতে জন্মগ্রহণ করল ব্রজেতে, আর ব্রজেতে জন্মগ্রহণ করে নিত্য সিদ্ধা গোপীগণ রাসস্থলীতে অবাধ গতিতে চলে গেল, কিন্তু যারা আবি সাধন সিদ্ধা ছিলেন আবি ব্রজেতে জন্ম হয়েছে কিন্তু রাগাত্মিক হন নাই, তাদেরকে তাদের পতিরা ঘরেতে আবদ্ধ করে দিবে আর যেতে পারে না। তখন কৃষ্ণের দু প্রকারের ভাব,
কৃষ্ণ বিরহেতে তীব্র বিরহেতে ধুতা অশুভা, অশুভ মানে কি তাদের হয়তো ছেলে পেলে হয়ে গেছে অথবা কৃষ্ণের সঙ্গে মিলনে তাদের খুব তীব্র লালসা হয়েছে, এমন বিরহ হলো যে কে পতি কে পুত্র এই সব ভাব পুড়ে চলে গেল। আর নিত্য সিদ্ধা মতন তারা ওই শরীরেতে ওদের আগে যে কৃষ্ণের সঙ্গে মিলিত হল। আর ক্ষীণ মঙ্গলা মানে কি প্রক্ষীণ মঙ্গলা, মঙ্গল জগতের যদি থাকে তাহলেও কৃষ্ণের কাছে যাবে। তাদের যা কিছু ছিল সব কিছু দূর হয়ে যায় কৃষ্ণের সঙ্গে। ওটা কিরকম হলো, মনে মনে তারা কৃষ্ণকে ভিতরে নিয়ে গেল, আনি যে আলিঙ্গন করলো মনে মনে, তাতে হলো কি শুভটা নষ্ট হলো। শুভ মানে কি, শুভ মানে কি
জাগতিক শুভ
মানে ওটা না কষায় যে তার ছিল প্রেমের ভিতরে কিছু এই সব, যে পতি তাকে খুব ভালোবাসছে না, না রে বাবা অনর্থ তো এই জন্মে তো তার হয়ে গেছে, প্রজেতে জন্ম হলে আর অনর্থ থাকে না। তারপরে ওই অশুভ যে ভাব আছে শুভ ভাব, একটা আলিঙ্গন করলে শুভ আর অশুভ মানে ওই পতি ইত্যাদি পুত্র ইত্যাদি হয়ে গেছে তার পতির সঙ্গে থাকে এই সব ভাব দূর হয়ে গেল আর আগাত্মিক জন্মে প্রবেশ করে। হ্যাঁ না জন্ম হলো আমি গোপী যাওয়ার বিবাহ হলো ইত্যাদি এই সবগুলি ভাব অনেক আছে, তারপরে সিদ্ধ হয়েছে যে আমি কৃষ্ণের প্রিয়া, আমি রাধিকার দাসী, ওই ওই সময়তে যে দূর এই সবগুলি হয়ে যাবে রাগাত্মিক জনের মধ্যে প্রবেশ করে। আচ্ছা
বৃন্দাবনে
ওগুলি প্রশ্ন পরে করবে, এইগুলি আমরা যে বিষয় নিয়ে আসি আর ওগুলি পরে কালকে যদি থাকে তাহলে কালকে, না তো এইগুলি থেকে যাবে। একটি হলো প্রবৃত্তি, তাহলে নিবৃত্তি হলো প্রবৃত্তি তো সহজে বোঝা যাচ্ছে বদ্ধ জীবিতা করতে পারে, আর ওই নিবৃত্তিটা যে আছে ওইটা হচ্ছে ভক্ত এবং ভগবানের কৃপার পর, উটো আমাদের ইন্দ্রিয়ের দ্বারা কিছু করতে পারবো না। আর একটা জিনিস আছে নিবৃত্তির মধ্যে সেবা এবং নামাপরাধ। গোপীগণের ছাড়া আর কোথাও থাকেন না, আর সবসময় তিনি ওই রসেতে মগ্ন আছেন। আর রাধারানীকে কি গোপীগণকে মানাইবার মধ্যেই তিনি আছেন,
মানভঙ্গ যদি হবে
অতএব আমাদের ভক্তগণের আর দ্রৌপদী ইত্যাদি প্রার্থনাটা কিরকম শুনবে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে কি উপায় বলছেন যে ভগবানের মধ্যে দুটা জিনিস আছে, একটা হচ্ছে কি তিনি সর্বজ্ঞ, না একটু সর্বজ্ঞ, আর একটা হচ্ছেন তিনি মহারসগ্রাহী কৃপালু। এই দুটি মহাপ্রভু অবতার সম্বন্ধে বলছে কি বলছেন, যে ভগবান হচ্ছেন রসিক এবং রসিক শেখর কৃষ্ণ পরম করুণ,
এই দুই হেতু
এই দুই হেতু তাহার লীলার উদ্গম। তারপর যে ভগবান সর্বজ্ঞ, সর্বজ্ঞতা হচ্ছে ঐশ্বর্যের চূড়ান্ত জিনিস, আর রসিকতা হচ্ছে মাধুর্যের চূড়া। মাধুর্যের মধ্যে এমন ডুবে আছেন যে কিছুই বুঝেন না মনে হয়। আর সর্বজ্ঞতা মানে সর্বজ্ঞতাটা ওখানে কাজ করবে না, এই সর্বজ্ঞতাটা কারায় কে, ওই সর্বজ্ঞ শক্তি যোগ মায়া আছেন তিনি তাকে মনে করিয়ে দেন, না তো উনার মনেই থাকবে না মানাইতে, আর সবসময় বলি আমার আলতাটা পরিয়ে দাও। কৃষ্ণের আকার কত আনন্দ উল্লাস ওখানে, ওই সময় আমাদের ডাক ওখানে যাবে আর ওখানে কেউ পৌঁছতে পারবে,
সেই সময় যদি কোন বিপদ মানে ভক্ত ডাকছে
ওই নারায়ণ আছেন এইসব কাছে,
কি কথা
নারায়ণ আগে থেকে আদেশ দিয়েছেন নিজের অংশে
তুমি এই সবগুলি কাজ করো, আমাকে বাধা দিও না, আমি ঠিক আছি এইখানে। নিবৃত্তিমূলকের দুটি অর্থ হল, একটা রতি যেখানে মন পৌঁছতে পারে না, ওটা ভগবত কৃপা দ্বারা ভগবানের আর ভক্ত কৃপাতে, আর দ্বিতীয় হচ্ছে সেবা অপরাধ এবং নামা অপরাধ। নিবৃত্তিমূলক, নিবৃত্তিমূলক মানে কি নিষেধ। অতএব এই দুটি অর্থ, এই সবগুলিকে সাধনের মধ্যে নিযুক্ত করতে হবে, চেষ্টা করতে হবে, এই সব রকমের চেষ্টা নতুরা ভক্তি হবে। যদি কোন রকম অপরাধ থাকলো, নামা অপরাধ, ধামা অপরাধ, বৈষ্ণব অপরাধ, গুরু অপরাধ, গুরু ভক্তি ইত্যাদি, অথবা যে দশ রকমের আছে, তাহলে অন্যদিকে চেষ্টা করলে ও বিফল হয়ে যেত। এই জন্য সব দিকে তাহার চেষ্টা থাকে, প্রবৃত্তিমূলক আর নিবৃত্তিমূলক সব। তবে এখানে যে বলছেন যে অনুশীলনই বলেন নাই, কৃষ্ণানুশীলনম, এখানে কৃষ্ণ শব্দেতে কৃষ্ণ তো আছেনই, কিন্তু সব ভগবত অবতারকে নিতে হবে। আর কৃষ্ণের যাহারা পরিকরগণ ওকে এরগণে নিতে হবে, তদীয় বস্তুকে উদ্ধারে নিতে হবে, তার অনুশীলন। যেরকম হয় কৃষ্ণ অনুশীলন করছি কেবল মাত্র, গোপীগণের অনুশীলন করি না, নন্দবাবা অনুশীলন করছি না, কি দাসগণের কি সখ্যগণের অনুশীলন করি, যাহা যেরকম ভাবে প্রবৃত্তি আছে অনুসারে কৃষ্ণের যে পরিকরগণ, স্মরণম
কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণকে স্মরণ করবে, আর তাহার যে নিয়োজন আছে, যাহার যেরকম ভাবে ভাব আছে, ভাব অনুরূপ তাহাকেও স্মরণ করতে হবে। এই বলছেন যে সে কৃষ্ণ অনুশীলন শব্দে কৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধীয় যতগুলি আছে তাহাকে অনুশীলন করতে হবে, একমাত্র কৃষ্ণকে করলেই হবে না। কৃষ্ণের যাহারা দাস জনগণ বিভিন্ন পাঁচ রকমের, ওর মধ্যে যাহাদের ভাবের অনুকূল ওইটাকে গ্রহণ করতে হবে। একটি কথা এখানে আছে, কৃষ্ণানুশীলনম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, কৃষ্ণের অনুকূল মানে আগে বলা হয়েছে কৃষ্ণের রোচমানা প্রবৃত্তি, কৃষ্ণের যাহা ভালো লাগে, আমি যা করছি কিন্তু কৃষ্ণের ভালো লাগলো না, তাহলে ভক্তি হবে না, উত্তমা ভক্তি হবে না। কিন্তু কৃষ্ণের সবকিছু ভালো লাগে সব যে ভক্তি হয়ে যাবে তাও নয়, ওর মধ্যে একটা দুটি শর্ত আছে না। শর্ত হচ্ছে অতিব্যক্তি আর অব্যক্তি, এটাকে একটু ভালো করে বুঝে, অতিব্যক্তি কাকে বলে আর অব্যক্তি কাকে বলে। কৃষ্ণের সঙ্গে চারুণ মুষ্টিক এইসব যুদ্ধ হচ্ছে, কৃষ্ণকে টেনে নিল চারুণ আর বলদেবকে টেনে নিল, এখন তার ঠোকে এরকম কারণে পাহলবানরা ভিড়ে গেল, তখন চারুণ মুষ্টিক আঘাত করলো কৃষ্ণকে, আর মুষ্টিক করলো তখন ওই যে মুষ্টিক আঘাত কৃষ্ণ পেয়ে মহা উৎসাহ তাহার হল, আজকে একটু বীরাশ্বাদন করল, তখন কৃষ্ণের ভারী আনন্দ, তখন একেবারে দুগিন উৎসাহেতে তাহাকে তিনি আঘাত করে, এইরকম ভাবে যুদ্ধ চলো, আর মহা আনন্দ কৃষ্ণ আজ বহুদিনের পরে একটু যুদ্ধ রস আস্বাদন করি, বীর রস। এই কৃষ্ণের যে ভালো লাগলো, কৃষ্ণের ভালো লাগলো এ অনুসারে তো এর ভক্তি হওয়া উচিত ছিল, কৃষ্ণের রোচমানা প্রবৃত্তি তো কৃষ্ণের ভালো লাগলো, কিন্তু ভাই এটাকে ভক্তি বলা হবে না। কেন কেন বলা হবে না? এটা প্রাতিকূল্য, আনুকূল্য নাই কৃষ্ণের, এই জন্য অনুকূল শব্দের এখানেতে প্রয়োগ। অর্থাৎ কৃষ্ণকে কোন বাধা দেবার জন্য, কৃষ্ণকে মারবার জন্য, কৃষ্ণকে শেষ করে দিব এই বৃত্তি নিয়ে যদি কেউ লোক কোনো কাজ করে অথচ কৃষ্ণের ভালো লাগে, এইখানে হলো অতিব্যাপ্তি। এরকম হয় হৃদয়ের মধ্যে চাই কৃষ্ণের প্রতি অনুকূল ভাব, প্রাতিকূল্য ভাব হলে সব চৌপট, আনুকূল্য সংকল্প প্রাতিকূল্য প্রতিকূল ভাবটা বর্জন করতে হবে। আর অব্যাপ্তি কাকে বলে? অব্যাপ্তি মানে যেখানে কৃষ্ণের প্রতি যে রোচমানা যে প্রবৃত্তি না, ওখানে কৃষ্ণের ভালো লাগলো কিন্তু শত্রুর দ্বারা কৃত কার্য, এই জন্য তাকে অতিব্যাপ্তি বলল। আর অব্যাপ্তি মানে যশোদামা দুধ রেখেছেন হাঁড়িতে, গরম হচ্ছে, আর যশোদামা কৃষ্ণকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় দুধ যশোদামার স্তনে, আর কৃষ্ণের ভূখ কি রকম হবে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার পেটের ভিতরে দিয়ে দিলে তার ক্ষুধার নিবৃত্তি না। দুধ মনে করছে যে কখন আমাকে সেবা করবে, এই সেবা করবে না, তাহলে ও থেকে মরে যাওয়া ভালো। দুধ উত্থরাইতে লাগলো, পড়ে যাচ্ছে। যশোদামা কৃষ্ণকে কোলে থিকেন, বললেন যে তুমি এখানে থাকো। কৃষ্ণ দেখলো যে সে আমার অতৃপ্ত অবস্থাতে মা আমাকে ছেড়ে দিয়ে আর দুধ নামাইতে যাচ্ছে, এই জন্য দুটি হাতেতে স্তন জোর করে ধর, আর মুখেতে এমনি ধর, আর পায়েতে ধরিয়ে জোড়াল, যেরকম হয় বানরের বাচ্চাগুলি বানরের মাকে ধরে জোর করে, কিছুতেই ছাড়বে না, হয়তো চুলটা চলে আসবে হাতে, ছাড়বে। কৃষ্ণ ওই রকম জোর লাগাই, উতনা 10,000 হস্তির বল লাগিয়ে আর স্তন থেকে ছড়াইতে পারল না। আর যশোদা দেবী এক ধাক্কাতে জোর করে ছাড়বে আর বসে, তখন কৃষ্ণ টুকু টুকু দেখতে দেখতে চোখ থেকে জল আসে, বিবশ হয়ে ছেড়ে দিল। কৃষ্ণের অত ভগবত্তা ঐশ্বর্য কোন কাজেতে লাগলো না, আর যশোদামা জোর করে বসিয়ে দিলেন। আর কৃষ্ণের তখন অধর কম্পিত হতে লাগলো ক্রোধের আবেশে, ক্রোধ হলো, চোখ থেকে জল এসে গেল, যে মা আমাকে না দুধ খাওয়াইয়ে আর দুধকে শুধু রক্ষা করতে গেল, জোর করে বসিয়ে দিল। এখানে কৃষ্ণের দেখা যায় যে সে অব্যাপ্তি, এখানেতে যে তার উচমানা প্রবৃত্তি কি আনুকূল্যের মধ্যে দেখতে পায় না, যে সুধা দেবীর মধ্যে জোর করে বসিয়ে দিল, দুধ খাওয়াইল না, আর কৃষ্ণের রাগ হয়ে গেল, দন্ত কর্মট করতে লাগলো, তাহলে এটা ভক্তি কোথায়? আর একটা দেখো, সেবাকে তো বলে ভক্তি, সেবা যদি না হয় তাহলে ভক্তি হবে। এখন শ্রীমতী রাধিকা আদেশ দিচ্ছেন কৃষ্ণকে, দেখো আমার চটিটা এদিকে দিকে হয়ে গেছে, আর তুমি এমন লোক, আমার পায়ের আলতা তুমি সব মস্তকে লাগিয়ে নিয়েছ, আমার পায়েতে আলতা দাও, আমার চটিটা গুঁথে দাও। কৃষ্ণ এখানে আদেশ দিচ্ছেন, আদেশ দিন কাকে? যার সেবা করা উচিত উনাকে সেবাতে লাগাচ্ছেন, এটা অব্যাপ্তি মনে হচ্ছে উপর থেকে, কিন্তু অব্যাপ্তি আছে কি এখানে? দুটাই জায়গাতে, আনুকূল্যের চূড়ান্তের মধ্যে আছে। কৃষ্ণ ওই চটি গুথাতে কি পায়েতে অলতা পরানোতে যত আনন্দিত হবেন, ওই চারণমুষ্টিকে ধর, অর্থাৎ যশোদামা তাকে স্তন পান করাচ্ছেন, তাকে লালন পালন করছেন, এত আনন্দ হবে কি? এই জন্য এখানে অব্যাপ্তি, অব্যাপ্তি হলেও ভিতরের আনুকূল্য ভাব আছে। বলছে ভগবান আছে আর ভগবানের বস্তুগুলি আছে, ভগবানের জামা ভগবানের বাঁশি, ভগবানের কাপড়, ভগবানের ভক্তগণ, ভগবানের জন্য দুধ রাখা আছে। যশোদা মা এই দুধটাকে নাবাইতে গেলেন কার জন্য?
কৃষ্ণের জন্য।
আর কৃষ্ণটাকে উঠিয়ে বসিয়ে দিলেন আর দুধকে রক্ষা করতে গেলেন, এই দুধটা রক্ষার মূল উদ্দেশ্য সেটা কি? কৃষ্ণের প্রতি আনুকূল্য ভাব, অব্যাপ্তি উপর থেকে দেখলে ও কিন্তু তার মধ্যে পরিপূর্ণ মাত্রাতে রয়েছে। এই জন্য যে ব্যক্তি কৃষ্ণের জন্য যা করে তদ অপেক্ষা তাহার প্রিয় যে বস্তু তার প্রতি বেশি করবে, তাহলে উত্তমা ভক্তি হবে, অন্যথা হবে না। পয়েন্টটা বুঝতে পারছ? কৃষ্ণ আছেন আর কৃষ্ণের বাঁশি আছে, কি কৃষ্ণের ওই দাঁড়িয়ে আছেন গোপ কুমার কৃষ্ণের নিকটেতে। এখন যশোদামা কৃষ্ণকে আশীর্বাদ করবার পূর্বেই ওই গোপ কুমারকে কোলে টেনে নিয়ে আসে, আশীর্বাদ করছেন তাকে, আর বাবা বাবা বলে বলছেন। ওতে কৃষ্ণের আনন্দ হলো বেশি নাকি কৃষ্ণ ওখানে গোপ কুমার দাঁড়িয়ে আছে আর যশোদা মা কৃষ্ণকে প্যার করে স্নেহ করছেন আর একে কিছু পুছলেন না, মা প্রসন্ন হবেন কি? কৃষ্ণ প্রসন্ন হবেন না। এই জন্য এখানে অতি ব্যাপ্তি অব্যাপ্তি এইগুলি বিচার করে দিয়ে এই আনুকূল্য শব্দতে এইটা আছে। আর একটি অনুমানে নিরন্তর, নিরন্তর মানে কি? বাধা শূন্য হবে এই ভক্তিতে, তৈরধার অবচ্ছিন্ন গতিতে কৃষ্ণের প্রতি অথবা কৃষ্ণের জন্য প্রতি লাগবে, তাহলে উত্তমা ভক্তি হবে। এখন না আছে একটু পরে নাই, এই রকম হবে না। ওই ভজনটা অনুশীলনটা কিরকম হবে? কৃষ্ণের অনুশীলন, তৈরধার আবত অবিচ্ছিন্ন গতিতে, তার মধ্যে আর কিছু প্রবেশ করবে না, সবসময় চিন্তন ওই অষ্টকালীয় ভাবেতে সবসময় কৃষ্ণ আর কৃষ্ণ ভক্ত। আর একটি তার মধ্যে সাধনের সময়তে হবে আনুকূল্যেন অনুশীলনম, অনুমানে নিরন্তর হলো, আর একটা হলো আনুগত্যে। সাধন ভক্তগণ তারা তার গুরু আর বৈষ্ণব করে আনুগত্য, রাগানুগা রাগাত্মিক জনের আনুগত্য, এবং সিদ্ধ অবস্থাতে বস্তু সিদ্ধিও হয়ে গেল তখন সখীগণ অথবা মা অথবা সখাগণের আনুগত্য, সবসময় আনুগত্য ভাবটা থাকবে এই জগতে হোক
পরজগতে হোক,
পরজগতে আনুগত্যবিহীন হয়ে আর নয় তর্য তৈলধারাবত অবিচ্ছিন্ন গতিতে না হলে উত্তমা ভক্তি হবে না। এই দুইটাই এর মধ্যে আবশ্যক রয়েছে। অতএব এই দুইটা জিনিস আনুকূল্য শব্দ দ্বারাই এই যতগুলি ভাব এখন পর্যন্ত বললাম এই সবগুলি তার মধ্যে গুপ্ত আছে, ভিতরেতে ভর্তি আছে। অতএব ওইখানেতে অব্যাপ্তি ব্যাপ্তি এই সবগুলি বিচার করে নিয়ে সাধনের সময় এবং সাধন দ্বারা সিদ্ধি হলো ওখানেতেও রাগানুগা ভজনের মধ্যেও আর বস্তু সিদ্ধিতে এই সবগুলি আবশ্যক রয়েছে। অতএব এই সমস্ত আমরা বিচার করে মোটামুটি এখন কনক্লুজনেতে কায়িকি বাচিকি মানসিক এতদ্বারা আমাদের নৈরন্তর্যময়ী আনুগত্যেতে ভজন হব আর নিবৃত্তিমূলক যাতে আমরা কোন নিজের কি স্বজাতি আশয় স্নিগ্ধ জনের সঙ্গ করে দিই তাহাদের আনুগত্যতে ব্রজে থেকে, ব্রজে মানে নদীপে ধরাল অথবা জগন্নাথপুর ইত্যাদি ধামেতে থেকে যদি স্বল্পতা নাই হয় তাহলে মনে মনে ও স্মরণ করে ওইখানে থেকে, এইরকম ভাবে আনুগত্যতে আমরা যদি ভজন করি নিরন্তর তাহলে এই উত্তমা ভক্তি কোন জন্মেতে আমরা লাভ করতে পারব। আজকে এই পর্যন্ত থাকবে।
বঞ্চা কর।